আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা অদ্ভুত পরীক্ষা। এই বয়ানটি শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলিয়ার 15 জিলকদ 1408 হিজরি অনুযায়ী 1988 সালে দাওয়াত ইসলামের প্রথম পর্যায়ের মার্কাজ গুলজারে হাবিব জামে মসজিদ করাচিতে আশিকানে রসুলের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমায় করেছিলেন, যেটাকে আলমদিনাতুল ইলমিয়ার বয়ানাতে দাওয়াত ইসলামী বিভাগ সংকলন করেছেন। দোয়ায়ে আত্তার, হে আল্লাহ পাক, যে কেউ এই পুস্তিকা অদ্ভুত পরীক্ষা পড়ে বা শুনে নিবে তাকে অনুগ্রহ অস্বীকার করা ও অকৃতজ্ঞতা থেকে হেফাজত করুন এবং তাকে তার মা বাবা সহ পুরো বংশকে বিনা হিসাবে ক্ষমা করুন। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সলাতান, অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করবে। মুফতি আহমেদিয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কিয়ামতের দিন সবচেয়ে আরামে থাকবে ওই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে এবং হুজুরের সান্নিধ্য পাওয়ার মাধ্যম হলো দরুদ শরীফের আধিক্যতা। এটা থেকে প্রতীয়মান হয় যে দরুদ শরীফ হলো সর্বোত্তম নেকি, কেননা সমস্ত নেকি দ্বারা জান্নাত মিলে আর এর দ্বারা জান্নাতের মালিক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অদ্ভুত পরীক্ষা। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বনী ইসরায়েলের 3 লোককে পরীক্ষা করলেন। তাদের মধ্যে একজন ছিল কষ্ঠরোগী, দ্বিতীয় জন ছিল টাকওয়ালা এবং তৃতীয় জন ছিল অন্ধ। অতঃপর আল্লাহ পাক একজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে এই তিনজনের কাছে পাঠালেন। ওই ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গেল এবং তাকে প্রশ্ন করল, তোমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস কোনটি? সে বলল, আমি খুব সুন্দর আকৃতি ও হৃদয়গ্রাহী ত্বক এবং শরীরের সর্বোত্তম কালার চাই, কেননা কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার কুষ্ঠরোগের শরীরে হাত বুলিয়ে দিলেন তো তার রোগ দূর হতে লাগলো আর সে খুবই আকর্ষণীয় ত্বকের অধিকারী হল। এরপর ফেরেশতা তাকে প্রশ্ন করল, তোমার কি রকম মাল পছন্দ? সে উট আর গাভীর কথা বলল। বর্ণনাকারীর মধ্যে সন্দেহ রয়েছে, কিন্তু কষ্টরোগী আর টাকওয়ালার মধ্যে একজন উটনির কথা বলেছে, অন্যজন গাভীর কথা। তাকে 10 মাসের একটি গাভীর উটনি দেওয়া হলো এবং ফেরেশতা তাকে দোয়া দিল যে আল্লাহ পাক তোমাকে এতে বরকত দান করুক। এরপর ফেরেশতা টাকওয়ালা ব্যক্তির কাছে গেল আর গিয়ে তাকে জিজ্ঞাসা করল, তোমার সবচেয়ে কোন জিনিসটি বেশি পছন্দ? সে বলল, খুব সুন্দর ত্বক আমার সবচেয়ে বড় চাহিদা আর এই টাক যেন আমার শরীর থেকে চলে যায়, কেননা মানুষ এর কারণে আমাকে অবজ্ঞা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন তো তার টাক দূরীভূত হতে লাগলো এবং তাকে খুব সুন্দর একটি চামড়া তথা গায়ের রং দান করা হলো। অতঃপর ফেরেশতা তাকে বলল, তোমার কোন ধরনের সম্পদ বেশি ভালো লাগে? সে বলল, গাভী। তখন তাকে একটি গাভীন দেয়া হলো এবং ফেরেশতা তাকে বলল, আল্লাহ পাক তোমাকে এতে বরকত দান করুক। অতএব সেই ফেরেশতাটি মানুষের আকৃতি নিয়ে অন্ধ লোকটির কাছে আসলো আর তাকে প্রশ্ন করল, তোমার পছন্দের জিনিস কি? সে বলল, আল্লাহ পাক যেন আমাকে দৃষ্টি শক্তি দান করেন যাতে আমি দেখতে পাই। ফেরেশতা তার মুখে হাত বুলিয়ে দিলেন তো আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে দৃষ্টি শক্তি দান করলেন। অতঃপর ফেরেশতা তাকে বলল, তোমার কোন ধরনের সম্পদ পছন্দ? সে বলল, ছাগল। তাকে একটি গাভীন ছাগল দেয়া হলো আর ফেরেশতা তাকেও দোয়া দিয়ে চলে গেলেন। কুষ্ঠরোগী, টাকওয়ালা আর অন্ধ এই তিনজনের কাছে উটনি, গাভী আর ছাগলের বাচ্চা হলো আর তাদের সংখ্যা বাড়তে রইল। তিনজন ধনী হয়ে গেল। কুষ্ঠরোগীর কাছে উটনি দ্বারা উপত্যকা ভরে গেল, টাকওয়ালার কাছে গাভীতে উপত্যকা পূর্ণ হয়ে গেল, অন্ধ লোকের ছাগল দ্বারা উপত্যকা পরিপূর্ণ হয়ে গেল। এখন ওই ফেরেশতা কুষ্ঠরোগীর আকৃতি ধারণ করে ওই আগেকার কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভকারী লোকের কাছে পরীক্ষা নিতে গেল আর তাকে বলল, আমি এক মিসকিন মুসাফির, আমার সফর অব্যাহত রাখার টাকা শেষ হয়ে গিয়েছে, আমার জন্য আজকে পৌঁছার কোনো উপায় নেই, তবে আল্লাহ পাকের সাহায্য ব্যতীত ও তোমার সহযোগিতায় আমি তোমাকে তার ওয়াস্তা দিচ্ছি যিনি তোমাকে আকর্ষণীয় গায়ের রং, খুব সুন্দর ত্বক ও প্রচুর ধন সম্পদ দান করেছেন। সেখান থেকে আমি শুধুমাত্র একটি উটনি চাইছি যাতে আমি আমার সফরটি জারি রাখতে পারি। সে বলতে লাগলো, আমার দায়িত্ব অনেক বেশি। এতে ফেরেশতা বলল, আমি তোমাকে চিনি, তুমি কি সেই কষ্টরোগী নও যাকে লোকেরা ঘৃণা করত? আর তুমি কি এক একটি পয়সার মুখাপেক্ষী ছিলে না? অতঃপর তোমাকে আল্লাহ পাক এই খুব অসাধারণ সৌন্দর্যতা দান করেছেন। কুষ্ঠরোগী বলল, এমনটি নয়, আমি তো বাপদাদার বংশ থেকে এমনই রয়েছি। এটা শুনে ফেরেশতা বলল, তুমি মিথ্যা বলছো, সুতরাং আল্লাহ পাক তোমাকে আবারও ওই রকম বানিয়ে দিক যেমনটি তুমি পূর্বে ছিলে। এরপর ফেরেশতা টাকওয়ালার কাছে গেল, তারই আকৃতি ধারণ করে আর তাকেও একই রকম প্রশ্ন করল যেমনি ভাবে কুষ্ঠরোগীকে করেছিল। ওই টাকওয়ালা সেরকমই উত্তর দিল যেরকম কুষ্ঠরোগী দিয়েছিল। এতে ফেরেশতা সে কথাই বলল যা কুষ্ঠরোগীকে বলেছিল, অর্থাৎ যদি তুমি মিথ্যা বলে থাকো তবে আল্লাহ পাক যেন তোমাকে পুনরায় ওই রকম বানিয়ে দিক যেরকম তুমি পূর্বে ছিলে। এরপর ফেরেশতা ওই অন্ধ লোকের কাছে অন্ধের আকৃতি নিয়ে গেল আর বলতে লাগলো, আমি এক অন্ধ অসহায় মুসাফির, আমার সফর অব্যাহত রাখার পাথেয় শেষ হয়ে গিয়েছে, আজ আমার গন্তব্যে পৌঁছার কোনো উপায় দেখতে পাচ্ছি না, তবে আল্লাহ পাকের সাহায্য ও তোমার সহযোগিতায় আমি ওই আল্লাহ পাকের ওয়াসিলা দিচ্ছি যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তোমার কাছে ছাগল চাইছি যার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। অন্ধ লোকটি জবাব দিল, অবশ্যই আমি অন্ধ ছিলাম, আল্লাহ পাক আমাকে তার অশেষ অনুগ্রহে দৃষ্টিশক্তি দান করেছেন, অতএব তোমার যতই মন চায় নিয়ে যাও আর যা মন চায় রেখে যাও। আল্লাহ পাকের শপথ, তুমি আল্লাহ পাকের নামে যাই কিছু চাইবে আমি না করব না। ফেরেশতা বলল, তোমার মাল তোমার কাছেই রাখো। আসল কথা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমরা তিনজনকে পরীক্ষা করা হয়েছিল, আল্লাহ পাক তোমার উপর খুশি হয়েছেন এবং তোমার দুই বন্ধু কুষ্ঠরোগী আর টাকওয়ালার উপর নারাজ হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে মোবারকা থেকে বোঝা যায় যে অনুগ্রহের অস্বীকার ও অকৃতজ্ঞতা অনেক বড় একটি অপরাধ, এবং যে ব্যক্তি অনুগ্রহ অস্বীকার করে এবং অকৃতজ্ঞতা প্রকাশ করে সে দুনিয়াতেও অপদস্থ এবং অপমানিত হয় আর কিয়ামতের দিনও অপমানিত ও লাঞ্ছিত হয়। একটু ভাবুন, কুষ্ঠরোগী আর টাকওয়ালা লোকের পূর্বে কষ্ট ছিল, যখন তারা শান্তি খুঁজে পেল তখন আল্লাহ পাককে ভুলে গেল, তার রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করতে অস্বীকার করল এবং মিথ্যার আশ্রয় নিল, অবশেষে অপমান ও অপদস্থ হল। বর্তমানেও দুর্ভাগ্যক্রমে যদি কেউ নেক কাজের জন্য কিছু চায় তবে মানুষ তাকে বিভিন্ন মিথ্যা কথা বলে থাকে, একইভাবে কত প্রকার মিথ্যা বলে তালবাহানা করে। এটা কেন ভাবে না, যখন আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন তো তার রাস্তায় খরচ করে প্রচুর সওয়াব কেন অর্জন করব না? হ্যাঁ, যদি প্রদানকারী যে চাইছে তাকে বিশ্বাস করতে না পারে আর এটা মনে করে যে সে প্রতারণা করবে অথবা তার টাকাগুলো সঠিক জায়গায় খরচ করবে না, তাহলে তাকে দিবে না, কিন্তু এই অবস্থায় মিথ্যার আশ্রয় নেওয়া অপরাধ হবে। সুতরাং যদি দিতে না চান তবে মিথ্যা বলা ব্যতীত না করে দিন। অতএব আমাদের সমাজে অকৃতজ্ঞতার পরিবেশ ছেয়ে গেছে, অকৃতজ্ঞতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে না কেন? যখন অভিশপ্ত শয়তানকে আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত করা হলো তখন সে আল্লাহ পাকের দরবার আরজ করেছিল, আমি তোমার বান্দাদেরকে সামনে পিছনে এবং ডানে ও বামে পথ ভ্রষ্ট করব আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। যেমনটি আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে শয়তানের এই কথাটির ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেছেন, কানজুল ইমানের অনুবাদ, অতঃপর আমি অবশ্যই তাদের নিকট আসব, তাদের সম্মুখ পশ্চাৎ ডান ও বাম দিক থেকে, এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। একইভাবে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, আমার কিছু বান্দা কৃতজ্ঞ হবে, যেমন পারা 22 সূরা সাবা আয়াত নাম্বার 13 ইরশাদ করেছেন কানজুল ইমানের অনুবাদ, আর আমার বান্দাদের মধ্যে কম সংখ্যক লোক আছে কৃতজ্ঞতা প্রকাশকারী। হে আশিকানে রসুল, আসলে সত্যিকার অর্থে কৃতজ্ঞতা ও ধৈর্য ধারণকারী বান্দা অনেক কম, অবশ্য মুখের ফুলঝুরি অনেক বেশি। এটাকে এভাবে বুঝে নিন যে যেমনি ভাবে আমাদের সমাজে অনেক লোক অন্যের সামনে নিজেদের মুসিবত ও বিপদের কথা বলে থাকে এবং বিভিন্ন ধরনের দুঃখের কথা শুনিয়ে থাকে, যেমন জনাব কর্জ অনেক হয়ে গেছে অথবা অমুক রোগ হয়েছে আর ডাক্তার অপারেশন করতে বলেছে ইত্যাদি ইত্যাদি, অতঃপর যখন এমন লোকদের সান্ত্বনা দেয়া হয় এবং ধৈর্য ধারণ করতে বলা হয় তখন জবাব আসে, আমি তো ধৈর্য ধারণই করছি। এখন যদি কেউ নিজের বিপদের কথা বলার পর বলে যে আমি ধৈর্য ধারণ করছি তবে সেটাকে ধৈর্য বলা ঠিক হবে না। একইভাবে যখন কারো পকেট কাটা থাকে আর সে পকেট মারকে গালমন্দ করে অতঃপর বলে যে আমি ধৈর্য ধারণ করছি, তবে এটা ধৈর্য নয় বরং মূর্খতা, এবং এটাকে ধৈর্য মনে করাটা তার মনোভাব মাত্র। প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকে রয়েছে প্রথম ধাক্কার উপরই ধৈর্য হয়ে থাকে, পরবর্তীতে ধৈর্য তো এসেই যায়। দেখুন, কারো পরিবারে যদি কেউ মারা যায় তখন সকলে হু হু করে কান্না শুরু করে, কিন্তু মারাজাল্লা অনেক লোক হায় হতাশ করে হাত পা চালিয়ে থাকে, চুল এবং কাপড় ছিঁড়ে ফেলে, এটা হারাম। অতঃপর সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। আমাদের দেশে গুজরাটি ভাষায় বলে একটি প্রবাদ বাক্য রয়েছে, দুঃখ নোয়া সার ধারা, অর্থাৎ পেরেশানির প্রতিষেধক হলো দিন সমূহ, অর্থাৎ দিন যত যায় তত পেরেশানি কমে যায় আর ক্ষত সেরে যায়। একইভাবে আওয়াজ করে কান্না করা নিষেধ, অবশ্য যদি আওয়াজ উঁচু না হয় তাহলে কান্না করতে মানা নেই। মনে রাখবেন, ধৈর্যের সওয়াব তখনই মিলবে যখন বান্দা প্রথম ধাক্কায় ধৈর্য ধারণ করবে এবং কোনো অধৈর্যওয়ালা শব্দ মুখ দিয়ে বের না করে। সুতরাং মৃত্যু ইত্যাদি সময় মানুষ নিজে নিজেকে নিয়ন্ত্রণে রাখবে এবং অধৈর্য কখনো হওয়া যাবে না। যখনই ধৈর্য থাকে তখনই দিন অতিবাহিত হওয়ার সাথে ধৈর্য এসে যায়। প্রকৃত ধৈর্য হলো এটা যে সত্যি আপনার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে আর কেউ জিজ্ঞাসা করলো তো আপনি বললেন আল্লাহ পাকের শুকরিয়া। এসব শব্দাবলীর সাথে সাথে হৃদয়ের অবস্থা যেন এরকম হয় এবং কোনো অধৈর্যওয়ালা বাক্য যেন মুখ দিয়ে বের না হয়। ধৈর্যের ফজিলত। হে আশিকানে রসুল, ধৈর্য হলো অনেক বড় সওয়াবের কারণ। কিয়ামতের দিন ধৈর্য ধারণকারীদের একত্রিত করা হবে, তখন অনেক বড় একটি দল একত্রিত হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আফসোস, আজকাল ধৈর্য ধারণকারী ও কৃতজ্ঞতা আদায়কারী কোথায়? হলেও তারা মাজার সমূহে রয়েছেন। বর্তমান অবস্থা এমন হয়েছে যে সামান্য কাটা ছিড়া বা মাথা ব্যথা হলে তখন লোকেরা আসমান মাথায় উঠিয়ে নেয়। আমাদের বুজুর্গানে কেরামের আমল এমনটি ছিল না, তারা স্বয়ং নিজেরা বিপদে ধৈর্য ধারণ করতেন এবং অন্যদেরকেও এর শিক্ষা দিতেন। এই প্রসঙ্গে আল্লাহ পাকের নেককার বান্দা হযরত সাইয়েদুনা রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহা এর সাথে হওয়া ঘটনা শ্রবণ করুন এবং নিজের জন্য ধৈর্য ও কৃতজ্ঞতার ভাণ্ডার জমা করুন। যেমন একবার হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহা এক ব্যক্তিকে মাথায় পট্টি বাঁধা দেখে সেটির কারণ জিজ্ঞাসা করলেন, তো সে বলল মাথায় অনেক ব্যথা, এজন্য পট্টি বেঁধে রেখেছি। তিনি তাকে বললেন, তুমি কৃতজ্ঞতার পট্টি কখনো বাঁধো নাই, আর একদিন মাথা ব্যথায় কি এমন হয়েছে যে তুমি অভিযোগের পট্টি বেঁধে নিয়েছো? প্রিয় ইসলামী ভাইরা, বুজুর্গদের পদ্ধতি ছিল যে যদি তাদের কোনো বিপদ আসত তখন বিনা প্রয়োজনে সেটাকে প্রকাশ করতেন না। এই পর্যন্ত যে অনেক বুজুর্গের অবস্থা এমনও লেখা রয়েছে যে তারা অসুস্থ হলে কাউকে তাদের সাথে সাক্ষাতের জন্য ডাকতেন না, যাতে লোকেরা তাদের অসুস্থতার কথা জানতে না পারে। অতএব এটি তাসাউফের বিষয় ছিল যেটা আমি আরজ করেছি। তাসাউফ দিন থেকে ভিন্ন নয়, যে বিষয়টি দিন থেকে আলাদা হয় সেটা ঠিক নয়। মূর্খরা বলে আমরা ফকির, শরীয়ত ও তরিকত ভিন্ন বিষয়। এটা মূর্খতা হতে পারে, কেননা এমন কোন তরিকত নেই যেটাকে শরীয়ত থেকে আলাদা বলা যেতে পারে। যারা এমনটি বলে তারা ধোকাবাজ, যাকে দেখবেন যে এরকম বলে ফকিররা এরকম করেছে বা ফকিররা এরকম বলেছে লিখেছে ইত্যাদি। অথচ ফকির হওয়াটা অনেক বড় একটি বিষয়। আমার ও আপনার মতো ফকির তো অলিতে গলিতে ঘোরাঘুরি করে, কেননা প্রকৃত ফকিরের সংজ্ঞা তো অনেক সুউচ্চ। ফকিরের মধ্যে চারটি অক্ষর রয়েছে, ফা, কফ, ইয়া, র, আর এসবের মধ্যে ফা দ্বারা উদ্দেশ্য হলো ক্ষুধার্ত থাকা। আপনি তো দিনে তিন চারবার পেট ভরে খেয়ে থাকেন, আপনি কিভাবে ফকির হয়ে গেলেন? আপনি তো কখনো ফা এর হকও আদায় করেননি, আপনি একটা রোজা রাখতে পারেন না, আপনি ফকির ও সুফি কবে হয়ে গেছেন? আর ফকির তো তার মুখ দিয়ে নিজেকে নিজে ফকির বলে না, বরং মানুষ তার কথা ও কাজের কারণে তাকে ফকির বলে। ক্ষুধার্ত হয়তো আপনার বংশে কেউ কোনোদিন থাকেনি আর আপনি ফকির সেজে বসে আছেন। এরপর কফ দ্বারা উদ্দেশ্য হলো সন্তুষ্টি, অর্থাৎ যতটুকু পায় সেটার উপর ধৈর্য ধারণ করা। যেমন কাউকে বলা আপনার বেতন কত, সে বলল 1500 টাকায় হয় না, দোয়া করো যেন 2000 হয়ে যায়। 2000 হয়ে গেলে তখন বলবে 2500 যেন হয়ে যায়। আমার আকা শেখ সাদী রহমাতুল্লাহ তাআলা খুব সুন্দর বলেছেন, সম্পদশালী হৃদয় দ্বারা হয়ে থাকে, সম্পদ দিয়ে নয়। সম্পদশালী তো নমরুদ, ফেরাউন, কারুন ও আবু জাহেলও ছিল। ইমাম মোহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা বুজুর্গদের বাণী বর্ণনা দিতে গিয়ে বলেন যে দৌলত, টাকা ও দিনার হলো সাপ বিচ্ছু নেয়, এগুলোতে সেই হাত দিবে যে সাপ ও বিচ্ছু থেকে বাঁচার মন্ত্র জানে। কেউ আরজ করলো সেটার মন্ত্র কি? বললেন সেগুলোর মন্ত্র হলো এগুলোকে হালাল পন্থায় উপার্জন করা এবং সঠিক জায়গায় সেগুলো ব্যয় করা। আগেকার লোকেরা হালাল পদ্ধতিতে সম্পদ অর্জন করত, বর্তমান সময়ে এমনটি কে করে আমরা জানি না। বর্তমান যুগে অধিকাংশ ধনী হলো তারা যারা চুরি ডাকাতি করে, সুদ ঘুষ নিয়ে না জানি কত কি করেছে হয়তো। আল্লাহ পাক আমাদের সকল উপর দয়া করুক, আমিন। বিজাহি খাতামিন নবীগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার হয়তো এই আকাঙ্ক্ষা হবে যে রাতারাত 500,000 টাকার একটা বান্ডেল যেন আমি পেয়ে যাই, যাতে রাতারাতি ধনী হয়ে যেতে পারি। অতএব এটার মন্ত্র কেউ জানে না। এজন্য যতটুকু সাপ বিচ্ছুর কমতি, অর্থাৎ মাল দৌলত কম থাকে তত ভালো। একইভাবে সামনে হযরত শেখ সাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সম্মান বিবেক দ্বারা হয়ে থাকে, বয়স দ্বারা নয়। অর্থাৎ এমন নয় যে যার বয়স বেশি সে বুজুর্গ, দাড়ি সাদা হয়ে গেছে, কোমর ঝুঁকে গিয়েছে আর গাল মন্দও করছে, তারপরও সে বুজুর্গ, এমনটি নয়। বর্তমান সময়ে কৃতজ্ঞ বান্দা তালাশ করা অনেক কঠিন। যেমন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে গাজীদের ঘোড়ার নামে শপথ করার কথা স্মরণ করিয়ে দেওয়ার পর মানুষ অকৃতজ্ঞ হওয়ার কথা বর্ণনা করেছেন। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, পারা 30 সূরা আদিয়াত আয়াত এক থেকে আট কানজুল ইমানের অনুবাদ। ওই শপথগুলোর যেগুলো দৌড়ে এমন অবস্থায় যে সেগুলোর বুক থেকে আওয়াজ বের হয়, অতঃপর পাথরসমূহ থেকে আগুন বের করে, খুর মেরে, অতঃপর প্রভাত হতেই লুটতরাজ করে, অতঃপর ওই সময় ধুলি উড়ায়, অতঃপর শত্রুর মধ্যে সৈন্য দলের মাঝে প্রবেশ করে, নিশ্চয়ই মানুষীয় প্রতিপালকের প্রতি বড় অকৃতজ্ঞ, এবং নিশ্চয়ই সে এর উপর নিজেই সাক্ষী, এবং নিশ্চয়ই সে সম্পদের মোহে অত্যন্ত প্রবল। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক যেখানে মানুষের অকৃতজ্ঞ হওয়ার বিষয়টি বর্ণনা করেছেন, অনুরূপভাবে এটাও বলেছেন যে মানুষ অকৃতজ্ঞ হওয়ার বিষয়ে সে নিজেই সাক্ষী। এইভাবে যে মানুষ নিজের কাজকর্ম ও চালচলনের মাধ্যমে নিজে অকৃতজ্ঞ হওয়ার বিষয়ে সাক্ষী। দেখুন, আমরা মুখে তো বলে থাকি যে আল্লাহ পাকের শুক্রিয়া, কিন্তু পেরেশানির কারণে হৃদয়ে পূর্ণ হওয়া ব্যথাও বের করে দেই। এটাই হলো আমাদের কৃতজ্ঞতা। যদি আমরা কৃতজ্ঞ বান্দা হতাম, তবে আমাদের সম্পদশালী হওয়ার জন্য এতটুকু দৌড়াদৌড়ি করতে হতো না যে যতটুকু আমরা করে থাকি। আমরা সত্যিকারার্থে না আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আর না ধৈর্য ধারণ করি। মানুষ অকৃতজ্ঞ হওয়ার সাথে সাথে সম্পদের প্রতি তীব্র ভালোবাসাও রাখে, যেমন আল্লাহ পাক ইরশাদ করেন পারা ৩০ সূরা আদিয়াত আয়াত নাম্বার ৮ কানজুল ইমানের অনুবাদ, এবং নিশ্চয়ই সে সম্পদের মোহে অত্যন্ত প্রবল। এই আয়তে মুবারাকাত তাফসিরে বলা হয়েছে যে মানুষ ইবাদতের বিষয়ে দুর্বল, কিন্তু সম্পদের ভালোবাসার ক্ষেত্রে খুব মজবুত। প্রিয় ইসলামী ভাইরা, এটা বাস্তব যে মানুষ নেকির ক্ষেত্রে অলস আর সম্পদের ক্ষেত্রে কর্মঠ। এটাকে এইভাবে বুঝে নিন যে যদি কাউকে বলা হয় যে একবার দুরুদে পাক পড়ার দ্বারা ১০টি রহমত অবতীর্ণ হয়, ১০টি গুনাহ মাফ হয়, ১০টি পদমর্যাদা বৃদ্ধি পায় এবং ১০জন গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়, সুতরাং ১০০০ বার দুরুদে পাক পড়ে নিন, অনেক ফজিলত পাবেন, হয়তো সে পড়বে না। যদি এই কথাটি পত্রিকায় ছাপা হয় যে ব্যক্তি চার রাতে নবম জুমা রাত্রিতে ঘরের এক কোনায় বসে অজু সহকারে দু জানু হয়ে মাথা ঝুঁকিয়ে ১০০০ বার দুরুদে পাক পাঠ করবে, পরের দিন তাকে প্রাইজ বন্ড অনুযায়ী ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তবে সে বসে বসে যদি কারো পিঠের হাড় ক্ষয় হয়ে যায় বা ডায়াবেটিক হার্ট বা শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকার পরও অবশ্যই দুরুদে পাক পাঠ করবে, যদিও তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হোক না কেন, কেননা এটি টাকার বিষয়। একইভাবে অনেক লোক নিজের চাকরির পদ বৃদ্ধি করতে তাবিজ ব্যবহার করে থাকে এবং লম্বা লম্বা ওজিফা পাঠ করে, কিন্তু শুধুমাত্র সওয়াব অর্জনের নিয়তে ১০০০ বার দুরুদে পাক পড়ার ক্ষেত্রে বোঝা হয়ে যায়। স্মরণ রাখবেন, কিছু লোকের মৃত্যুর কারণ হয়ে থাকে তার সম্পদ। দৈনিক সংবাদপত্রে এরকম অনেক খবর আসে যে প্রাইজ বন্ড বিক্রেতাকে গুলি করা হয়েছে, দুর্বৃত্তরা প্রাইজ বন্ড ছিনিয়ে নিয়েছে, অমুক ব্যাংকের কর্মকর্তাদের ডাকাত দল প্রাইজ বন্ডের নিশানা বানিয়েছে এবং টাকা লুট করে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। পক্ষান্তরে গরিব লোকদের ডাকাতের গুলির নিশানা হওয়াটা অনেকাংশে কম হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে সম্পদ অর্জন করার জন্য মানুষ তার দিন পর্যন্ত বিপন্ন করে দেয়, মিথ্যা বলা, ঘুষ নেওয়া, এই পর্যন্ত যে সুদ নিতেও পরোয়া করে না, আফসোস, একদিন এই সম্পদগুলো রেখে দুনিয়া থেকে চলে যেতে হয়, আপনি কত বছর বেঁচে থাকবেন? ৬০ বছর, ৭০ বছর, ৯০ বছর, ১০০ বছর, বেশি থেকে বেশি ১০০ বছরই বেঁচে থাকবেন। এরপর জীবনের শেষ সময়ে অন্ধ, বধির ও দুর্বল হয়ে যাবেন, বিছানায় পড়ে থাকবেন। কয়েকদিন আগে পত্রিকায় এসেছিল যে ১৩২ বছরের বৃদ্ধ বা বৃদ্ধা ইন্তিকাল করেছে, হয়তো পৃথিবীতে সবচেয়ে বেশি বয়সী ছিল সে। অপারগতার সাথে আপনি এতদিন বেঁচে থাকবেন না, ১৩২ বছর বয়সী লোক মূল সম্পদ খেয়েছে হয়তো, আপনি তো সেই যৌবনকালেই চশমা পরে আছেন। আজকে আমরা অনেক উন্নতি করেছি, ডিভাইস স্ক্রিন দেখার কারণে আমাদের চোখে অনেক প্রভাব পড়েছে। একইভাবে যখন গাড়ির হর্ন বাজে, তখন সেগুলোর আওয়াজ কানে এসে ধাক্কা খায়, যার কারণে শ্রবণ শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। কেননা কানের জন্য আওয়াজ শ্রবণ করার একটি সীমাবদ্ধতা রয়েছে, সেটা চেয়ে অধিক গতির আওয়াজ পর্দার সাথে ধাক্কা খেতে থাকে, তো পর্দা নষ্ট হয়ে যায়। একইভাবে প্রতিটা ঘরে গান বাজনা বাজতে থাকে এবং এসব শোনাও গুনাহ, এবং গুনাহের প্রভাব স্বাস্থ্যের উপর এসে পড়ে থাকে। কুদৃষ্টি ও উকি মেরে দেখার কারণে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, কেননা গান বাজনা শোনার কারণে শ্রবণ শক্তির উপর প্রভাব পড়ে। মনে রাখবেন, যেখানে দুনিয়াতে কুদৃষ্টির কারণে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, সেখানে মরার পর এই অপরাধের কারণে চোখের মধ্যে পেরেক ঢুকিয়ে দেওয়া হবে। এক রেওয়ায়েতে এটাও রয়েছে, যে ব্যক্তি নিজের চোখকে হারাম দ্বারা পূর্ণ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার চোখের মধ্যে জাহান্নামের আগুন ভরে দিবেন। এইভাবে যে লোক গান বাজনা শুনে তার কানে পেরেক ঢুকিয়ে দেওয়া হবে। একটু ভেবে দেখুন, আজ যদি আমাদের কানে সামান্য একটি দানা আটকে যায়, তবে আমরা সেটা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন যদি কানের মধ্যে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়, তবে সেটা কিভাবে সহ্য করব? প্রিয় ইসলামী ভাইরা, আপনারা সূরা আদিয়াতের কয়েকটি আয়াতে মোবারাকার কিছু ব্যাখ্যা শুনেছেন, আরো কিছু আয়াতে মোবারাকা শ্রবণ করুন। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন পারা ৩০ সূরা আদিয়াত আয়াত নম্বর ৯ থেকে থেকে ১১ কানজুল ইমানের অনুবাদ। তবে কি সে জানে না ওই সময়ের কথা যখন উত্থিত হবে যারা কবর সমূহে রয়েছে এবং প্রকাশ করে দেয়া হবে যা অন্তর সমূহে রয়েছে। নিশ্চয়ই তাদের প্রতিপালক ওই দিন তাদের সব খবর সম্পর্কে অবহিত। হে আশিকানে রসুল, নিজের প্রতিদিনের আমল সমূহ উত্তম বানানোর জন্য নিজের জীবনের হিসাব করুন, যেমন দুনিয়াতে বেশি থেকে বেশি ৬০ বছর থাকবেন। এখন এটা দেখে নিন যে সাধারণত আরামের সময় প্রায় দিনে ৮ ঘন্টা, যদি প্রতিদিন ৮ ঘন্টা ঘুমের হিসাব লাগানো হয় তবে ৬০ বছরের মধ্যে ২০ বছর ঘুমের মধ্যে কেটে যাবে আর বাকি ৪০ বছর অন্যান্য কাজের জন্য রয়ে যাবে। এখন ভেবে দেখুন এই ৪০ বছরে আমরা কি করব, এই ব্যাপারেও ভেবে দেখুন যে আমাদেরকে কবরে কতদিন থাকতে হবে এটাও হিসাব করুন। এইভাবে এসব লোকদের ব্যাপারে ভেবে দেখুন যারা ১০০০ বছর ধরে কবরে রয়েছে এবং তাদের মধ্যে কেউ দুনিয়াতে ফিরে আসে নেই। এখন নিজের এই মানসিকতা তৈরি করুন যে একদিন আমাদেরও মৃত্যু আসবে এবং আমাদেরকেও কত দীর্ঘ সময় ধরে কবরে থাকতে হবে সেটা কোনো সঠিক জ্ঞান নেই, এবং আমাদেরকেও ওই কাফন পরিধান করানো হবে যেটা ফুটপাতে পড়ে থাকা ব্যক্তিকে পরিধান করানো হয়ে থাকে। যেই সম্পদ আমরা উপার্জন করেছি আর যেটা অর্জন করার ক্ষেত্রে আমরা অনেক পরিশ্রম করেছি সেগুলো আমাদের সন্তানদের জন্য রেখে যেতে হবে এবং আমাদের কারো নাম নিশানা থাকবে না। হে আশিকানে রসুল, আমাদের সম্পদ হলো তাই যা আমরা খেয়েছি পরিধান করেছি অতঃপর আল্লাহ পাকের রাস্তায় খরচ করেছি। যেমন হাদিসে পাকে রয়েছে, মানুষ বলে যে আমার মাল আমার সম্পদ, তার তো ৩টি সম্পদ রয়েছে। প্রথম সম্পদ সে খেয়ে হজম করে নিয়েছে, দ্বিতীয় মাল সে পরিধান করে পুরাতন করে নিয়েছে, তৃতীয় মাল আল্লাহ রাস্তায় দিয়ে আগে পাঠিয়ে দিয়েছে। এই তিন প্রকারের সম্পদ হলো মানুষের নিজের, বাকি যে সম্পদ তার ওয়ারিসদের যারা তার সম্পদ নিয়ে বিলাসিতা করবে। হায়, আমরা আমাদের সন্তানদের কোরআনে পাকে শিক্ষা দিয়ে তাদেরকে দিনের মুবাল্লিগ ও নামাজ বানিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম, যাতে আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করে এবং ইসালে সাওয়াবের ব্যবস্থা করে। মনে রাখবেন, যে ব্যক্তি নেককার সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নেয় তার সন্তানরা তার জন্য সাওয়াবের জারিয়ার কারণ হয়ে যায়। কিন্তু আজকাল নেককার সন্তান রেখে কে যায় আর নিজের সন্তানদেরকে নেককার বানানোর চেষ্টা কে করে? আজ তো সন্তানের অধিকারী হওয়ার দোয়া সকলে করে থাকে এবং সেটার জন্য তাবিজও নিয়ে থাকে, কিন্তু নেককার সন্তানের জন্য দোয়া করে না। যেমনি ভাবে মানুষ শুধুমাত্র রোজগারহীনতা দূরীভূত হওয়ার এবং কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দোয়া করে, সেভাবে হালাল রুজির জন্য কেউ দোয়া করে না। শয়তান মুখে তিক্ত লাগাম লাগিয়ে দিয়েছে, বিবেকে তালা লাগিয়ে দিয়েছে, এটা কারো চিন্তা নেই যে হালাল রুজির জন্য দোয়া করব। মনে রাখবেন, যখন রুজির জন্য দোয়া করবেন হালাল রিজিকের দোয়া করবেন এবং যখনই সন্তান চাইবেন নেককার সন্তানের প্রার্থনা করবেন। দুর্ভাগ্যক্রমে আজকাল সন্তান নেককার হওয়ার চিন্তাধারা অনেক কম লোকেরই হয়ে থাকে। সাধারণত মা বাবার এটাই মনোভাব হয়ে থাকে যে এমন সন্তান হোক যারা দুনিয়াবি মাল ও দৌলত অর্জন করবে এবং আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলবে। যদি সন্তানেরা স্বয়ং নিজে থেকে নেককার হওয়ার চেষ্টা করে তাহলে কিয়ামত কায়েম হয়ে যায়। মা বাবার টেনশন হয় যে আমার ছেলে মৌলবি হয়ে যাচ্ছে না তো, কারণ সে আমাদের কাছে এসে এই আবেদন শুরু করবে যে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং ফজরের নামাজ আদায় করার জন্য উঠুন ইত্যাদি ইত্যাদি। আমরা বলি আপনাদের বাচ্চাকে দাওয়াতে ইসলামের ইজতিমায় পাঠিয়ে দিন, আমরা তাদেরকে নেককার বানিয়ে দিব। কিন্তু মানুষ বলে না জনাব, আমরা আমাদের সন্তানদের মাওলানা বানাবো না। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন কালেমা পড়েন, তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদেরকে বলা হলে আপনারা আর আমরা যার কালেমা পড়ে থাকি আমরা দাওয়াত ইসলামী ওয়ালারা আপনাদের সন্তানদের তারই সুন্নত শিখাবো। কিন্তু মানুষ জানে যে এরা আমাদের সন্তানদের বলবে যে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো, ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠিও, অথচ আমাদের বাচ্চারা সকাল থেকে রাত পর্যন্ত কাজে থাকে, এরপর সকালে ভোরে উঠলে ঘুম পরিপূর্ণ হবে না, অসুস্থ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। না না, আমরা তাদেরকে আমাদের বাচ্চাদের দিব না আর আমরা এদেরকে ফজরে উঠতে দিব না। আমাদের সমাজে অনেক লোক এমনও রয়েছে যে যারা আমাদের সন্তানদের দিনের উপর আমল করা থেকে বাধা প্রদান করে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত দাড়ি শরীফ রাখতে দেয় না এবং দাড়ি রাখলে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে থাকে। আফসোস, আজ সুন্নতের উপর চলা মজলুম তথা অত্যাচারের শিকার হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ পাক হুকুম দিবেন জান্নাতি ও জাহান্নামীদেরকে আলাদা করা হোক, তখন আরজ করা হবে হে আল্লাহ কয়জনকে আলাদা করব। আল্লাহ পাক বলবেন ১০০০-এর মধ্যে ৯৯৯ জন জাহান্নামীকে বের করে দাও। প্রিয় ইসলামী ভাইরা, আজ মুসলমানরা দিন থেকে কত দূরে হয়ে গিয়েছে, কি পরিমাণ দিন থেকে দূরে সরে যাচ্ছে। বান্দা নামাজ পড়ে না, দাড়ি রাখে না, মিথ্যা বলে, ঘুষ নেয়, সবকিছু করে, তারপরও হাসি খুশি রয়েছে আর নিজেকে ভালো মনে করছে। আফসোস, আজ মা বাবারা নিজেদের সন্তানদেরকে সিনেমা নাটক এবং অন্যান্য গুনাহের মধ্যে লিপ্ত দেখে কিন্তু তাদেরকে নিষেধ করে না। এমন লোকদের ভয় করা উচিত যে নিজেদের সন্তানদেরকে মন্দ বিষাদি থেকে বাধা প্রদান না করার কারণে যদি আল্লাহ পাক নারাজ হয়ে যায় তবে সেটার পাকড়াও অনেক কঠিন হবে এই বিষয়ে একটি শিক্ষণীয় ঘটনা উপস্থাপন করছি। বনি ইসরায়েলের এক আলিম সাহেব ওয়াজ করছিলেন, তার ছেলে ওই মাহফিলে উপস্থিত ছিলেন। সে একটি মেয়েকে দেখলেন, তো ওই আলিম বললেন, হে আমার পুত্র, ধৈর্য ধরো। এটা বলার দেরি ছিল, সেই আলিম সাহেব হঠাৎ মিম্বর থেকে নেমে গেলেন এবং তার হাড়গুলো বিভিন্ন জায়গায় ভেঙে গেল এবং অদৃশ্য থেকে আওয়াজ আসলো, নিজের ছেলেকে গুনাহের কাজে এতটুকু সাবধানতাই কি যথেষ্ট ছিল? তুমি তাকে কঠোরতার সাথে কেন বাধা প্রদান করো নাই? মনে রেখো, তোমার বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো সিদ্দিক জন্ম নিবে না। আফসোস, আজকাল সন্তানদের সাথে বসিয়ে গুনাহ করা হয়ে থাকে, বাবা তার যুবক সন্তানদের সাথে নিয়ে সিনেমা দেখিয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, একটু ভাবুন, এই যুবক যে শুধুমাত্র একজন মহিলাকে দেখেছে, যদিও তার পিতা তাকে নিষেধ করেছে, কিন্তু যেভাবে নিষেধ করা দরকার ছিল সেভাবে করেনি, সুতরাং তার উপর এই আজাব নাজিল হলো যে কিয়ামত পর্যন্ত তার বংশ দিয়ে কোনো সিদ্দিক জন্ম নিবে না। একটু ভেবে দেখুন, এই বাবার হাসর কেমন হবে যে তার বাচ্চাদেরকে সিনেমা নাটক দেখায়। আল্লাহ পাক আমাদেরকে তার কহর ও গজব থেকে হিফাজত করুন। প্রিয় ইসলামী ভাইরা, এখনো সময় আছে, এখনো মৃত্যু আসেনি, গুনাহসমূহ থেকে তওবা করে নিন এবং কল্পনার মধ্যে আখিরাতের ব্যাপারে এইভাবে চিন্তা করুন, যেমন আমার বয়স 36-37 বছর হয়ে গেছে, অর্থাৎ জীবনের এক তৃতীয়াংশ সময় অতিবাহিত হয়ে গেছে, মৃত্যু আমার মাথার উপরে রয়েছে, অচিরেই আমাকে কাফন পরিধান করানো হবে, কাঁধের উপর উঠিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, অন্ধকার কবরে দাফন করা হবে, আর জানি না যে এরপর কবরে কেউ দেখতে আসবে নাকি আসবে না। যদি জীবনে কোনো আঘাত আসে তবে অনেক লোক হতাশ হয়ে যায়, এমনকি জানাজায়ও অংশগ্রহণ করে, কিন্তু কিছুদিন পর সব কিছু ভুলে যায়। আহ, এরপর কবরে হাজার হাজার বছর থাকতে হবে এবং কিয়ামতের একদিন 50,000 বছরের সমান হবে। মনে রাখবেন, কবরের প্রস্তুতি এই দুনিয়াতে থাকা অবস্থায় করতে হবে। সুতরাং কুরআনে পাকের এই আয়াতে মোবারাকাকে পথ প্রদর্শক বানিয়ে নিন, ইনশা আল্লাহ দুনিয়া ও আখিরাত উভয়টি সজ্জিত হয়ে যাবে, যেমনটি আল্লাহ পাক ইরশাদ ফরমান পারা 26 সূরা হুজুরাত আয়াত নম্বর 13 কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ এর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক খোদাভীরু। এখানে কে কোন ভাষী, কোন বংশের, সেটার কোনো মূল্যায়ন নেই, যে খোদাভীরু সেই হলো আল্লাহ পাকের দরবারে উত্তম ও সম্মানিত। হে আল্লাহ পাক, আমাদের উপর দয়া করুন, যেন আমরা আমাদের গুনাহসমূহের বদ অভ্যাস থেকে বের হয়ে আসতে পারি এবং আমরা তোমার কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হতে পারি। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।